বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল قيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলমানদের মধ্যে মতভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েল, তুর্কি বাণিজ্য মন্ত্রীকে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান। গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে র্যাব, স্বীকার করেছে আয়না ঘরের অস্তিত্বের কথা। এবং ভারতে বসে শেখ হাসিনার ইউনুস বিরোধিতা সমর্থন করে না দিল্লি, সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে জানালেন বিক্রম মিশ্রি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী পরিষ্কার করে দিয়েছে যে মুসলিম দেশগুলোর মধ্যকার দ্বিধা বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন দেশে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তেহরান সফররত তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সাথে গতকাল এক বৈঠকে এসব কথা বলেছেন পেজেশকিয়ান। তুর্কি সমর্থিত হায়াতে তাহরিরা শাম বা এইচটিএস নাটকীয়ভাবে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর এই বৈঠক হল। সরকার বিরোধী হায়াত তাহরির আর শাম গোষ্ঠীর উত্থানের মুখে প্রেসিডেন্ট বাশার আসাদ 8 ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট বলেন মুসলমানদের মধ্যকার মতভেদের সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবানন এবং সিরিয়ায় আগ্রাসন চালাচ্ছে এবং মুসলমানদেরকে হত্যা করছে। তিনি বলেন, আমরা যদি আমাদের মতপার্থক্য বাদ দিতে পারি তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হব এবং সারা বিশ্ব আমাদের সাথে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে যোগাযোগ রাখবে। মুসলমানদের সমস্যাগুলোকে তিনি ভ্রাতৃপ্রতিম আচরণের মাধ্যমে সমাধান এবং শুধু কথায় নয় প্রকৃতপক্ষেই মুসলিম বিশ্বকে শক্তিশালী করার আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন মুসলিম দেশগুলো যদি তাদের বাণিজ্য বাজার থেকে শুরু করে পরিবহন রুট এবং অন্যান্য সম্ভাবনাকে একে অপরের সাথে ভাগাভাগি করে নেয়, তাহলে সেটি নিশ্চিতভাবে সমস্ত মুসলিম জাতির জন্য লাভজনক হবে এবং ইহুদিবাদী ইসরায়েল কিংবা অন্যরা মুসলিমদের ব্যাপারে হস্তক্ষেপ করার বা অপরাধমূলক তৎপরতা চালানোর সাহস পাবে না। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেন, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে যতবারই তার বৈঠক হয়েছে ততবার তিনি মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর উপর জোর দিয়েছেন। আমি বিশ্বাস করি মুসলিম দেশগুলোর সম্পর্ক ও যোগাযোগ আরও বাড়ানো উচিত। মাসুদ পেজেশকিয়ান বলেন, তুরস্কের সাথে সব ক্ষেত্রে সম্পর্ক উন্নত করতে ইরান প্রস্তুত রয়েছে। বৈঠকে তুরস্কের মন্ত্রী বলেন, বার্ষিক বাণিজ্যের পরিমাণ $3,000 কোটি নেয়ার জন্য দুই দেশ কঠোরভাবে কাজ করছে। ওমর বোলাদ বলেন, তার দেশ ইরানের সাথে জ্বালানি খাতে 25 বছর মেয়াদী বাণিজ্য চুক্তি নবায়নের চেষ্টা করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং সিরিয়ায় চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় প্রায় সমস্ত প্রতিরক্ষা ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল 1974 সালের সমঝোতা চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 350 নম্বর ইশতেহার লঙ্ঘন করে সিরিয়ার আরও ভূখণ্ড দখল করেছে। এ অবস্থায় এ অঞ্চলের সব দেশের উচিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পর রাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যে কোনো আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব পালন করার কথা থাকলেও মার্কিন বাধার কারণে এই প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় দর্শকে পরিণত হয়েছে। আব্বাস আরাকচি বলেন, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আরব ও মুসলিম বিশ্ব তথা জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যারা আইনের শাসন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক নীতিমালায় বিশ্বাসী, তাদের কেউ এ বিষয়ে উদাসীন থাকতে পারে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যে উল্লাস প্রকাশ করেছেন তাকে নিতান্তই কপটতা বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল মাকাই। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সরকারের পতনে উল্লাস প্রকাশ করে বলেছেন, বাশার আসাদ সরকারের হাতে দেশের অগণিত সাধারণ মানুষের রক্ত ছিল। এ সম্পর্কে গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে ইসমাইল মাকাই ডেভিড ল্যামিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিজ আপনাকে গাজার গণহত্যা অস্বীকারী বলে অভিহিত করেছিলেন। ইসমাইল মাকাই আরও বলেন, শিক্ষায় ল্যামি আইনজীবী কিন্তু পেশায় ইসরায়েলের জন্য ক্ষমা প্রার্থী। বাকাই বলেন, লামির সরকার ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল অভিযানে লাগাতারভাবে জড়িত। সিরিয়ায় রক্তপাত নিয়ে আনন্দ করা তার জন্য মানানসই নয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, নৌবাহিনীতে একটি যুগান্তকারী এবং উন্নতমানের অনন্য ড্রোন যুক্ত করা হয়েছে যা বিশ্বকে অবাক করে দেবে। গতকাল ইরানের পারস্য উপসাগরে অবস্থিত কিশ দ্বীপে দ্বাদশ আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীর অবকাশে একথা জানান আলী রেজা তাংসিরি। তিনি বলেন, IRGC নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি করা এই ড্রোন বিশ্বকে বিস্মিত করে দেবে। এই ড্রোন নির্মাণের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের সাথে আমাদের সহযোগিতার দিগন্ত পাল্টে যাবে। এর আগে গত জানুয়ারি মাসে IRGC এবং ইরানের সামরিক বাহিনী দেশের ভেতরে অন্তত 20টি সামরিক মহড়ার সময় বিভিন্ন ধরনের ড্রোন ও প্রতিরক্ষা সামগ্রী ব্যবহার করেছে। এর এক মাস পরে ইরানের পদাতিক বাহিনী সর্বাধুনিক মানের কিছু অভিজাত কামিকাজে ড্রোন ও কম্ব্যাট ড্রোনের চালান হাতে পায়। গত মার্চ মাসে ইরানের বিমান বাহিনীর প্রধান জানিয়েছিলেন, চলতি ফার্সি বছরের শেষ নাগাদ ইরানের সশস্ত্র বাহিনী নতুন প্রজন্মের কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবস্থা হাতে পাবে। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইরানের সামরিক কুচকাওয়াজের সময় নজিরবিহীন সংখ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 4,000 কিলোমিটারের বেশি পাল্লার কামিকাজে ড্রোন প্রদর্শন করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দিশালা বা আয়নাঘর ছিল বলে স্বীকার করেছেন র্যাব মহাপরিচালক। তিনি গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। র্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম ও খুন সহ যত ধরনের অভিযোগ ছিল তা তদন্ত করছে কমিশন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান। আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে একথা বলেন র্যাবের মহাপরিচালক। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট তিনি তিন বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব নেন তিনি। সভায় র্যাব মহাপরিচালক বলেন, র্যাব সৃষ্টির পর থেকে যেসব জনসাধারণ র্যাব সদস্যদের দ্বারা নির্যাতিত, অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে এবং নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। ভারত থেকেই শেখ হাসিনা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেয়া বিবৃতিকে সমর্থন করে না ভারত। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। দ্য হিন্দু এক প্রতিবেদনে বলেছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রই পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে ভারতের এই অবস্থানের কথা স্পষ্ট করেছেন। শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার কোনো সুযোগ দেয়নি বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, যোগাযোগের ব্যক্তিগত মাধ্যম ব্যবহার করে হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিষয়ে ওই বিবৃতি দিয়েছিলেন। মিশ্রই আরও জানান, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কখনোই হস্তক্ষেপ করে না। দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকা সফর সেরে গত বুধবার কংগ্রেস সাংসদ শশী তারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ব্যাখ্যা করে জানান, বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে যায় নয়াদিল্লি, নির্দিষ্ট কোন রাজনৈতিক দল বা সরকারের সঙ্গে নয়। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বাংলাদেশ প্রশ্নে মিস্ত্রির এই ব্যাখ্যা ভারতের বিদেশ নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ইহুদিবাদী ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর লেবাননের সীমান্তবর্তী খিয়াম শহরে সেনা পাঠিয়েছে বৈরুত। সম্প্রতি আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর ওই এলাকা থেকে দখলদার বাহিনীকে প্রত্যাহার করা হয়। বুধবার এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা খিয়াম শহরের আশপাশের 5টি অবস্থানে সেনা মোতায়েন করেছে। এ বিষয়ে লেবাননি বাহিনী জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী বা ইউনিসেফের সাথে সমন্বয় করেছে। ইসরায়েলি শত্রু সেনা প্রত্যাহারের পরপরই ওই এলাকা সেনা মোতায়েনের এটি প্রধান ধাপ। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশেষায়িত ইউনিট মোতায়েনের মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে সেনা মোতায়েনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিশেষায়িত সেনা শহরে অবিস্ফোরিত অস্ত্র অপসারণ করার কাজ করবে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, খিয়াম শহরে সেনা মোতায়েনের মধ্য দিয়ে দক্ষিণ এলাকায় লেবাননের সামরিক উপস্থিতি জোরদার করার বিষয়ে মৌলিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের কাছে রাশিয়া অস্ত্র পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গতকাল বলেছেন, ইসরায়েল ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য রাশিয়া ইয়েমেনি যোদ্ধাদের অস্ত্র দিতে চাইছে। চলতি মাসে আমেরিকা নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে। লিন্ডা থমাস বলেন, আমরা বিরক্তিকর প্রমাণ পেয়েছি যে মস্কো সক্রিয়ভাবে হুথিদের সাথে যোগাযোগ করছে এবং অস্ত্র পাঠানোর ব্যাপারে আলোচনা করছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে ইয়েমেনের শত শত নাগরিককে রাশিয়া সামরিক বাহিনীতে রিক্রুট করেছে বলেও অভিযোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে সহযোগিতা করার চেয়ে হুথিদের কাছে রাশিয়ার নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে, সে কথা উল্লেখ না করে মার্কিন রাষ্ট্রদূত ইরানকেও ইয়েমেনি যোদ্ধাদের কাছে অস্ত্র পাঠানোর করার জন্য অভিযুক্ত করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনিদের দমন ও তাদের উপর খবরদারি চালানোর নীতি অব্যাহত রাখার লক্ষ্যে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সম্প্রতি রেড ওলফ, ব্লু ওলফ এবং ওলফ প্যাগ নামে তিনটি গুরুত্বপূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
ফিলিস্তিনিদের দমন ও তাদের উপর খবরদারি চালানোর নীতি অব্যাহত রাখার লক্ষ্যে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সম্প্রতি রেড ওলফ, ব্লু ওলফ এবং ওলফ প্যাক নামে তিনটি গুরুত্বপূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছে। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত এমন একটি প্রযুক্তি যেগুলো ফিলিস্তিনিদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং নজরদারি নীতি কেবল ফিলিস্তিনিদের গোপনীয়তা লঙ্ঘন করছে না, বরং তাদের দৈনন্দিন জীবনকে একটি খোলা কারাগারে রূপান্তরিত করেছে। তাদেরকে এমন সময় ক্রমাগত নজরদারির মধ্যে থাকতে হচ্ছে যখন তারা ইহুদিবাদী সামরিক বাহিনীর আগ্রাসন ও আক্রমণ মোকাবেলা করছে। ফার্স্ট নিউজ বার্তা সংস্থার বরাত দিয়ে ফার্স্ট স্টুডের এই প্রতিবেদনে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর তিনটি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রয়েছে। রেড ওলফ সিস্টেমটি ইসরায়েলের নতুন নজরদারি এবং নিয়ন্ত্রণের সরঞ্জাম, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করে ফিলিস্তিনিদের বিষয়ে ডাটা সংগ্রহের কাজে লিপ্ত রয়েছে। পশ্চিম তীরের বিভিন্ন চেকপয়েন্টগুলোতে, বিশেষ করে হেব্রন শহরে, এ সরঞ্জাম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ফিলিস্তিনিদের অজান্তে বা সম্মতি ছাড়াই চেকপয়েন্ট দিয়ে যাওয়ার সময় তাদের মুখ স্ক্যান করে। ছবি তোলার পরে ছবিগুলো একটি বিস্তৃত বায়োমেট্রিক ডাটাবেসে মূল্যায়ন করার লক্ষ্যে একটি কেন্দ্রে পাঠানো হয়, যেখানে অধিকৃত অঞ্চলে বসবাসকারী সমস্ত ফিলিস্তিনিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। যদি ব্যক্তির নাম ডাটাবেসে বিদ্যমান না থাকে, তবে তাকে পছন্দসই এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া হয় এবং তার নাম এবং বিশদ স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হওয়ার পাশাপাশি তাকে বিশেষ জিজ্ঞাসাবাদ করা হয় তা খুঁজে বের করার জন্য যে তিনি ফিলিস্তিনিদের কোনো জঙ্গি সংগঠনের সদস্য বা তার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। এই জিজ্ঞাসাবাদ কয়েকদিন স্থায়ী হতে পারে এবং এই সময় ব্যক্তিকে আটক করার বিধান চালু রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ব্লু ওলফ এমন একটি মোবাইল অ্যাপ যেটি দিয়ে ইসরায়েলি সৈন্যরা বিভিন্ন চেক পয়েন্টে বা ফিলিস্তিনিদের বাড়িতে অভিযানের সময় শিশুসহ ফিলিস্তিনিদের ছবি তুলে থাকে। পরে এসব ছবি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য সরাসরি রেড ওলফ ডাটাবেসে পাঠানো হয়। ব্লু ওলফ প্রোগ্রাম উদ্বেগের কারণ হলো এটি এমন একটি প্রক্রিয়া যেটি একটি গেম আকারে ডিজাইন করা হয়েছে এবং এটি এমন একটি প্রোগ্রামের অন্তর্ভুক্ত যা ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা ফিলিস্তিনিদের উপর নজরদারি ও দমনের প্রক্রিয়াকে পুরস্কৃত করে থাকে। এই পদ্ধতির মাধ্যমে সৈন্যরা তাদের তোলা ছবিগুলোর সংখ্যার উপর ভিত্তি করে পয়েন্ট বা পুরস্কার পায়, যার ফলে ইসরায়েলি সৈন্যরা আরো লাভ ও পুরস্কারের জন্য ফিলিস্তিনিদের গোপনীয়তা লঙ্ঘন করার আশকারা পায়। এভাবে প্রতিটি ইসরায়েলি সৈন্য ফিলিস্তিনিদের উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানোর জন্য একটি জীবন্ত হাতিয়ার হয়ে ওঠে এবং তার মাধ্যমে তোলা প্রতিটি ছবি একটি সমন্বিত দমনযন্ত্রের অংশ হয়ে ওঠে। পরিশেষে ওলফ প্যাক হল রেড ওলফ এবং ব্লু ওলফ সহ অন্যান্য সিস্টেমের মাদার সিস্টেম। এই সিস্টেমটি বিস্তৃত বায়োমেট্রিক ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে কেবলমাত্র ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এই সিস্টেমটি ফিলিস্তিনিদের বাসস্থান, কর্মক্ষেত্র, দৈনন্দিন কার্যকলাপ এবং পটভূমি, বিশেষ করে নিরাপত্তা রেকর্ড সহ সমস্ত ফিলিস্তিনি তথ্যে সহজ ও দ্রুত প্রবেশের অনুমতি দেয় এবং এটি ফিলিস্তিনিদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা এবং তাদেরকে দমন করার একটি শক্তিশালী হাতিয়ার। সিস্টেমগুলো কেবল ফিলিস্তিনিদের চিহ্নিত করতে এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় না, বরং ফিলিস্তিনিদের শ্রেণীবদ্ধ করে এটি স্বাস্থ্য এবং শিক্ষার মতো পরিষেবাগুলো ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে থাকে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। মুসলমানদের মধ্যে মতভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েল, তুর্কি বাণিজ্যমন্ত্রীকে বলেছেন ইরানি প্রেসিডেন্ট। সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান। গুম খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে বাংলাদেশের র্যাব, স্বীকার করেছে আয়নাঘরের অস্তিত্বের কথা, এবং ভারতে বসে শেখ হাসিনার ইউনুস বিরোধিতা সমর্থন করে না দিল্লি সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে জানালেন বিক্রম মিশ্রি। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক। ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা শীর্ষক ধারাবাহিকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
এই অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমাদের ভালো লাগছে। যে যেখানেই বসে আমাদের অনুষ্ঠান শুনছেন না কেন, আশা করছি আপনাদেরও ভালো লাগছে।
সুপ্রিয় শ্রোতা, লিখতে শেখা ছিল মানুষে মানুষের সম্পর্ক স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই আবিষ্কার এতটা গুরুত্বপূর্ণ ছিল যে তা মানব জীবনকে ঐতিহাসিক ও প্রাক ঐতিহাসিক এই দুই ভাগে বিভক্ত করে দেয়। লিখতে ও পড়তে পারার সক্ষমতা মানব সভ্যতার বিকাশ ও জ্ঞান বিজ্ঞানের উন্নতিতে মহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখা আবিষ্কারের পরই কেবল মানুষ তার সমসাময়িক যুগের ঘটনা প্রবাহ লিখে রাখতে শুরু করে এবং এর পরের ঘটনা প্রবাহ পরবর্তী প্রজন্মগুলোর জন্য লিখে রেখে যায়। এভাবেই ইতিহাস লেখা শুরু হয়। পরবর্তীতে এই লিখতে ও পড়তে পারার গুরুত্ব এতটা বেড়ে যায় যে বর্তমানে লেখাপড়া শেখা একটি দেশের প্রতিটি নাগরিকের অন্যতম মৌলিক অধিকারে পরিণত হয়েছে।
তবে আমরা এখন মিডিয়ার যুগে বসবাস করছি, আমাদের সক্ষমতা শুধুমাত্র লিখতে ও পড়তে পারার মধ্যে সীমাবদ্ধ নেই। মিডিয়া এখন সবখানে উপস্থিত, বাসাবাড়ি, কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান,
এমনকি আমাদের পকেটের মধ্যেও এখন মিডিয়ার জমজমাট উপস্থিতি রয়েছে। মিডিয়ার এই যুগে অতীতের যেসব পরিভাষা আমল পাল্টে গেছে তার একটি হচ্ছে কন্টেন্ট। অতীতে কেবল কোনো একটি লেখাকে কন্টেন্ট বলা হতো, কিন্তু বর্তমানে সিনেমা, ছবি, ভিডিও ক্লিপ ও গান সহ এ ধরনের বহু বিষয় কন্টেন্টের অন্তর্ভুক্ত হয়েছে। ভার্চুয়াল জগতে আমাদেরকে প্রতিনিয়ত এরকম অসংখ্য কন্টেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে।
বর্তমানে মিডিয়া এতটা সহজে ও আকর্ষণীয় উপায়ে তার দর্শক শ্রোতার সঙ্গে কথা বলছে যে মনে হচ্ছে তার বক্তব্য বোঝার জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। কিন্তু আসলে কি বিষয়টি তাই? মোটেও নয়। এসব কন্টেন্টের নিজস্ব ভাষা ও জটিলতা রয়েছে, এবং এসব ভাষা সঠিকভাবে উপলব্ধি করার জন্য আমাদেরকে প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হবে। এই শিক্ষা ও দক্ষতাকে আমরা বলছি মিডিয়া সাক্ষরতা। বর্তমান যুগে যদি কারো এই সাক্ষরতা না থাকে তাহলে সে নিরক্ষর হিসেবে অভিহিত হবে, এবং এই নিরক্ষতার কারণে আমরা সাধারণ অক্ষর জ্ঞানহীন মানুষের মতোই পদে পদে ক্ষতিগ্রস্ত হব। মিডিয়া সাক্ষরতা এক ধরনের দক্ষতা ভিত্তিক জ্ঞান যা আমাদেরকে বিভিন্ন মিডিয়ার বার্তা বিশ্লেষণ, মূল্যায়ন এবং তৈরি করার সক্ষমতা দান করে।
মিডিয়া কন্টেন্ট পড়া ও লেখার দক্ষতা যার আছে তিনি মিডিয়ায় উৎপাদিত পণ্য সহজে উপলব্ধি ও বিশ্লেষণ করতে পারেন। সেই সঙ্গে এ ধরনের মানুষ ভার্চুয়াল জগতে বা সামাজিক মাধ্যমে তুলনামূলক কম ভুল করেন। মিডিয়ার সাক্ষরতার অর্থ হচ্ছে আমরা যেন বাস্তব ও অবাস্তব জগতের মধ্যে পার্থক্যটি সহজে ধরতে পারি। যে ব্যক্তি মিডিয়া বোঝে না সে নিজের অজান্তে মিডিয়ার ফাঁদে পড়ে যায় এবং তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। মিডিয়া জ্ঞান থাকলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের জীবনটা সাজিয়ে নিতে পারব। এই জ্ঞান থাকলে আমরা ভার্চুয়াল জগতে আমাদের প্রয়োজনগুলো সঠিকভাবে নির্ণয় করতে পারব। আমরা স্বাস্থ্য ঠিক রাখার, যেমন খাবার দাবার গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকি, ভার্চুয়াল জগতেও ঠিক সেভাবে সতর্ক থাকতে হয়।
ভার্চুয়াল জগতের ভুল ব্যবহার, ভুল খাদ্য গ্রহণের মতো আমাদের জীবনে ধ্বংসাত্মক পরিণতি বহন করতে পারে। নিয়ন্ত্রণহীনভাবে কোলেস্টেরল যুক্ত ও মিষ্টি জাতীয় খাদ্য গ্রহণ যেমন একজন মানুষের ওজন দ্রুত বাড়িয়ে দিতে পারে, তেমনি ভার্চুয়াল জগতের ব্যবহারও নিয়ন্ত্রিত না হলে সেটিও মানুষের মারাত্মক ক্ষতির কারণ হয়। ভার্চুয়াল জগতের অতিরিক্ত ব্যবহার আমাদের তথ্যভাণ্ডারের বোঝা বাড়িয়ে দিতে পারে, এবং সে বোঝা বহন করার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হতে পারে।
সামাজিক মাধ্যমগুলোতে আজকাল যেসব কন্টেন্ট আপলোড করা হয় তার বেশিরভাগই আমাদের প্রয়োজন নেই। এসব কন্টেন্টের সব পড়তে গেলে আমাদের অনর্থক সময় নষ্ট হবে। সেই সঙ্গে এসব মাধ্যমে যেসব কন্টেন্ট আপলোড করা হয় সেসবের মধ্যে কোনটি সঠিক আর কোনটি ভুল তা যাচাই করার ক্ষমতা যেমন ওই সামাজিক মাধ্যমের থাকে না, তেমনি সাধারণ ব্যবহারকারীও তা ধরতে পারে না। সঠিক তথ্য বাছাই করার জন্য পর্যাপ্ত সময় ও গবেষণা প্রয়োজন, কিন্তু আমরা এত অল্প সময়ে এত বেশি কন্টেন্টের সম্মুখীন হই যে সত্য মিথ্যা যাচাই করার মতো সুযোগ সত্যি সত্যিই পাওয়া যায় না।
ভার্চুয়াল জগৎ ব্যবহার সঠিকভাবে করা না হলে মানুষকে আরও যেসব ক্ষতির সম্মুখীন হতে হয় তার একটি হচ্ছে ইনফরমেশন অ্যাংজাইটি, যাকে খাবার গ্রহণের ক্ষেত্রে পেটের পীড়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো খবর তাৎক্ষণিকভাবে জানতে না পারলে ব্যবহারকারীর মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। এটিকেই বলা হয় ইনফরমেশন অ্যাংজাইটি। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের বলতে শোনা যায় তারা যখন অনলাইনে থাকে না তখন ভার্চুয়াল জগতে কি ঘটে যায় তা নিয়ে তারা উদ্বেগে থাকে। এ কারণে তারা ২৪ ঘন্টার ভার্চুয়াল জগতে সংযুক্ত থাকার চেষ্টা করে, আর এর ফলে সৃষ্টি হয় এই জগতের প্রতি ভয়ঙ্কর আসক্তি। আজকাল সামাজিক মাধ্যমের বেশিরভাগ ব্যবহারকারী এই রোগে আক্রান্ত।
আজকাল আমরা ভালো কোনো খাবার সামনে পেলে প্রচণ্ড ক্ষুধার্ত থাকা সত্ত্বেও খাওয়ার আগেই ছবি তোলা শুরু করি। কোনো দর্শনীয় স্থানে গেলে সেই স্থানটিকে উপভোগ করার পরিবর্তে কখন সেই স্থানের ছবি ও ভিডিও অনলাইনে আপলোড করব সেই নেশায় মত্ত থাকি। এসব বিষয় প্রমাণ করে আমরা ভার্চুয়াল জগতে কতটা আসক্ত হয়ে পড়েছি। এমনকি আমরা যখন অফলাইনে থাকি তখনও আমরা চারপাশের বাস্তব জগতের দিকে তাকানোর সময় মনে মনে এসব দৃশ্য অনলাইনে আপলোড করতে থাকি। আমাদের দুচোখ এমন সব দৃশ্য খুঁজতে থাকে যেগুলো তুলে আপলোড করলে বেশি বেশি লাইক ও কমেন্ট পাওয়া যাবে। তার মানে দাঁড়াচ্ছে অনলাইন বা অফলাইন আমাদের উভয় সময়টি ভার্চুয়াল জগৎ কেড়ে নিয়েছে।
এই অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে বর্তমান জীবন পদ্ধতিতে ব্রেক দিতে হবে, অনলাইন থেকে কিছু সময়ের জন্য দূরে থাকতে হবে এবং আস্তে আস্তে এই সময় বাড়াতে হবে। আর যখন আপনি অফলাইনে থাকবেন তখন আপনি সত্যি সত্যি অনলাইন নিয়ে চিন্তাভাবনা করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। আমাদেরকে একটা উপলব্ধি করতে হবে যে কখন আমাদের অনলাইনে থাকা জরুরি এবং কখন ভার্চুয়াল জগতে প্রবেশ করার প্রয়োজন নেই। আমাদের বুঝতে হবে ভার্চুয়াল জগৎ শুধুমাত্র বিনোদন নয়, বরং সেখানে আমাদের জরুরি প্রয়োজনও আছে। আমরা যখন সেই জরুরি প্রয়োজনে এই জগৎকে ব্যবহার করতে শিখব তখনই আমরা ভার্চুয়াল জগৎ থেকে প্রকৃত উপকারিতে পরিণত হতে পারব।
তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই গুটিয়ে নিচ্ছি ভার্চুয়াল জগৎ ও বাস্তবতার আজকের আসর। আবারও কথা হবে আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো সুস্থ আছেন। নওমুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিকে আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। মার্কিন নওমুসলিম আলী মলিনার একটি উদ্ধৃতি দিয়ে শুরু করব আজকের আলোচনা। তিনি বলেছেন, হজের লোকজন যখন বুঝতে পারল যে আমি একটি অমুসলিম দেশ থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি, পরম আন্তরিকতার সাথে তারা আমার সাথে ব্যবহার করল। মক্কায় কারো সাথে কোনো রকম ভেদাভেদ নেই। অমুসলিমদের জন্য হজ অনুষ্ঠানে মানবিকতার মহান বার্তা রয়েছে, তা হল ঐক্যবদ্ধ থাকা, সমঝোতা ও সংহতি, সহনশীলতা এবং ধৈর্যের বার্তা। তো চলুন তার বিস্তারিত বক্তব্য শুনি।
রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাব ছিল বিদ্যুৎ চমকের মতো। মানব সমাজের অন্ধকার মরুতে ওই বিদ্যুৎ মুহূর্তেই আলো ছড়িয়ে দেয়। হেজাজ ভূমিকে ওহির পরম নূরের কেন্দ্রভূমিতে পরিণত করে। ইসলামের আবির্ভাবের ফলে কুসংস্কারের শেকল একের পর এক ভেঙে যেতে থাকে এবং শত্রুতার জাল ধীরে ধীরে কেটে যেতে থাকে। সত্য নূরের বরকতে অন্তরগুলো পরস্পরের ঘনিষ্ঠ হতে থাকে, মানুষের উপর রহমত এবং বরকত বর্ষিত হয়। অবশেষে আধ্যাত্মিক এই বিপ্লবের ফলে চারিদিকে প্রশান্তি আর নিরাপত্তার অমোঘ ছায়া নেমে আসে। রাসুলে খোদার শিক্ষার আলো এরকমই পরিবর্তন এনেছিল নওমুসলিম আলী মলিনার অন্তরে। মলিনা আমেরিকার নাগরিক,
তিনি কোরআন এবং ইসলামের ইতিহাস পড়ে এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং সত্যে উপনীত হবার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন। ইসলামে দীক্ষিত হওয়া এবং সুন্দর এই দিন থেকে উপকৃত হবার কাহিনী বর্ণনা করেছেন এভাবে।
আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, লেখাপড়া শেষ করেছি, ক্ষণিকের চিত্ত বিনোদনে ব্যস্ত ছিলাম। একদিন আমার এক বন্ধুর কাছে কোরআন নামক গ্রন্থটি পেলাম। সেই মুহূর্ত পর্যন্ত আমি ইসলাম বা কোরআন সম্পর্কে কিছুই শুনিনি। কোরআনের কয়েকটি পৃষ্ঠা দেখলাম, বক্তব্যগুলো হৃদয়গ্রাহী ছিল, একেবারে মনে গেঁথে যেত। কোরআনের সহজ সরল এবং সুস্পষ্ট আয়াত আমার চেহারায় যেন ঠান্ডা পানির ছিটা মেরে দিল। আমি আলস্যের ঘুম থেকে জেগে উঠলাম। এই কিতাবটি আমাকে এত বেশি আলোড়িত করেছে যে আমি মুসলমান এবং ইসলাম নিয়ে আরও বেশি গবেষণা করতে শুরু করলাম। এই নমুসলিম যুবক কোরআনের সাথে পরিচিত হবার পর এবং কোরআনের গভীর তাৎপর্য ও সৌন্দর্য উপলব্ধি করার পর ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন, অর্থাৎ দীনে ইসলাম গ্রহণ করেন। তিনি বলেন,
কয়েক মাস ইসলাম নিয়ে গবেষণা করলাম। ইসলাম কেবল একটা দিনই নয়, বরং পরিপূর্ণ একটি জীবন বিধান। আরও লেখাপড়া করার পর বুঝলাম ইসলামের শিক্ষা হল সমাজ এবং যুবকদের সকল সমস্যার সমাধান।
এ সত্য অনস্বীকার্য যে ইসলামে মানুষ তৈরি শিক্ষাগুলো সবসময় উৎসুক অন্তরগুলোকে নিজের দিকে টানে, কারণ ইসলাম মানুষের চাহিদাগুলো মেটায়। হযরত আলী আলাইহিসসালাম এ সম্পর্কে বলেছেন, ইসলামের পিলারগুলো সত্যের অনেক গভীরে প্রথিত হবার কারণে এর ভিত্তি স্থির এবং মজবুত। এর ঝর্ণাধারাগুলো জল টৈটম্বুর আর বাতিগুলো জ্যোতির্ময়। এর হেদায়াতের দিকদর্শন সত্য পথের পথিকদেরকে যথার্থ পথের দিশা দেয় এবং ইসলামের পুকুরের জল এ পথের পথিকদেরকে পরিপূর্ণভাবে তৃষ্ণা মেটায়।
হজ সফর সম্পর্কে মলিনার ব্যক্তিগত ভাষ্য এরকম, হজ ছিল আমার জন্য অবিস্মরণীয় এক অভিজ্ঞতা। বিচিত্র বর্ণ ও গোত্রের লক্ষ লক্ষ হাজি এই ঘরের প্রতি ভালোবাসার টানে এসে এক আল্লাহর ইবাদতে সামিল হয়। এত প্রেম ভালোবাসা আর ঐকান্তিক নিষ্ঠার সাথে ইবাদত করা হয় যে এক কথায় অবিশ্বাস্য এবং বিস্ময়কর। আমার মনে হল আমি যেন নিজের ঘরেই আছি। মুসলমানরা আরবিতে আমাকে নিয়ে কথা বলছিল, আমাকে জিজ্ঞেস করল কোন দেশের নাগরিক। যখন বললাম আমেরিকার, তখনই তারা ইসলামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব নিয়ে কথা বলতে শুরু করল। কিন্তু আমি বললাম, তোমাদের মতোই আমিও আল্লাহর প্রতি ইমান এনেছি এবং সে কারণেই মক্কায় এসেছি। লোকজন যখন বুঝতে পারল যে আমি একটি অমুসলিম দেশ থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি, পরম আন্তরিকতার সাথে তারা আমার সাথে ব্যবহার করল। মক্কায় কারো সাথে কোনো রকম ভেদাভেদ নেই। অমুসলিমদের জন্য হজ অনুষ্ঠানে মানবিকতার মহান বার্তা রয়েছে, তা হল ঐক্যবদ্ধ থাকা, সমঝোতা ও সংহতি এবং ধৈর্যের বার্তা।
আরও এক মার্কিন নওমুসলিম হলেন মিস্টার ড্যানিশ ভায়ানি। তিনি বললেন, আল্লাহ তার কৃপা দৃষ্টি তার প্রতি রেখেছেন এবং তাকে হেদায়তের সরল সঠিক পথ প্রদর্শন করেছেন। ইসলামে দীক্ষিত হবার কিছু সময় পর তিনিও হজে গিয়েছিলেন। হজের মর্যাদাময় ও জাঁকজমকপূর্ণ ইবাদতের ধর্মীয় বিধান, হাজিদের মধ্যকার ঐক্য সংহতি এবং মুসলমানদের বিনয় ও আন্তরিকতা তার ইমানকে আরও বেশি দৃঢ় করে তোলে। হজের প্রত্যেকটি আমলই মানুষকে বাস্তব প্রশিক্ষণ দেয়। ইহরাম বাঁধা থেকে শুরু করে লাব্বাইক বলা, আল্লাহর ঘর তাওয়াফ করা, মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করা, সাফা মারোয়ায় সাই করা ইত্যাদি সবই মানুষের অন্তরকে পুত পবিত্র করে তোলার প্রশিক্ষণমূলক কর্মসূচি। সম্ভবত এজন্যে কোরআন বলেছে, নিঃসন্দেহে মানুষের জন্য নির্ধারিত সর্বপ্রথম ঘরটি হচ্ছে মক্কার ঘরটি। এটি সারা বিশ্বের মানুষের জন্য হেদায়ত ও বরকতময়। এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। এ ঘরের হজ করা সামর্থ্যবানদের জন্য অবশ্য পালনীয়। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত কয়েক পর্বের আলোচনার ধারাবাহিকতায় আজও আমরা বিশ্বের নানা অঞ্চলে ইরানি সংস্কৃতির প্রভাব ও ফার্সি ভাষা ছড়িয়ে পড়ার বিষয়ে আলোচনা করব।
ইরানের গজনির সুলতানদের শাসনামলে ভারতেও বিভিন্ন তুর্কি বংশের, যেমন গজনবি, ঘুর ও খলজি দাস বংশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। সুলতানি শাসনামলের পর ভারতে তুর্কি মোগলদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ গোটা মুসলিম যুগে তথা সেই সুলতানি যুগ থেকে ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত তুর্কিরাই ভারত শাসন করেছে, কিন্তু তাদের দরবারের ও রাষ্ট্রের ভাষা ছিল ফার্সি। আর রাষ্ট্রীয় কোনো চাকরি পেতে হলে তাকে অবশ্যই ফার্সি শিখতে হতো। ভারতের জ্ঞানীগুণীরা ফার্সি ভাষায় কবিতা ও বই লিখতেন। ফার্সি সাহিত্যের বরেণ্য কবি আমির খসরু দেহলভির মাতৃভাষা হিন্দি হওয়া সত্ত্বেও তিনি ফার্সি ভাষায় অমর সাহিত্য রচনা করেছেন। কবি শেখসাদির যুগে তথা হিজরি সপ্তম শতকে চীনা তুর্কিস্তানের কাশগড় অঞ্চলের জনগণ ফার্সি ভাষা জানতেন। সাদির গোলেস্তান গ্রন্থের পঞ্চম অধ্যায়ে এসেছে, কাশগড়ের এক জামে মসজিদে এক যুবক সাদিকে বলেন, সাদির বেশিরভাগ কবিতা বা গজলই ফার্সি ভাষায় হওয়াতে তা বোঝা আমাদের জন্য সহজ।
উর্দু বর্তমানে পাকিস্তানের জনগণের রাষ্ট্রভাষা। এই ভাষার শব্দ, ভাবধারা, কবিতার কাঠামো, বাক্যের গঠন, বাগধারা ও কথোপকথন ইত্যাদিতে ফার্সি ভাষার গভীর প্রভাব রয়েছে। সংস্কৃতি ও দ্রাবিড় ভাষা থেকে উদ্ভূত ভারতের নানা ভাষাতেও ফার্সি ভাষার গভীর প্রভাব দেখা যায়। উর্দু ভাষায় ফার্সির প্রভাব এত গভীর যে উর্দু সাহিত্যে ভারতীয় বীর বা রূপকথার নায়কদের পরিবর্তে রস্তম ও ইস্পান্দিয়ার এবং প্রেম কাহিনীর ক্ষেত্রে ভারতীয় কাহিনীগুলোর পরিবর্তে লাইলি মজনু ও শিরিন ফরহাদের কাহিনী স্থান পেয়েছে।
উর্দু সাহিত্যে ভারতীয় নদ নদীগুলোর পরিবর্তে জিহুন ও সিহুন নদীর নাম ব্যবহার লক্ষণীয়।
তৈমুরী শাসনামলের লেখক ও কবিরা ফার্সি ও তুর্কি উভয় ভাষাতেই দক্ষ ছিলেন। যেমন হেরাতের অধিবাসী আমির আলী শিরনাওয়াই এই উভয় ভাষাতেই কবিতা লিখেছেন। এশিয়া মাইনর তথা বর্তমান তুরস্ক অঞ্চলে সালজুক শাসনামল থেকেই ফার্সি ভাষা প্রচলিত ছিল। রোম অঞ্চলের তুর্কি সালজুকরা এশিয়া মাইনর দখলের আগেই ইরানের তুর্কি সালজুকদের মতোই ইরানি সংস্কৃতি ও ফার্সি ভাষার অনুরাগী হয়ে পড়েন। তাদের রাষ্ট্র ও সাহিত্যের ভাষা ছিল ফার্সি। সালজুক সম্রাটরা তাদের নাম হিসেবে কেইকুবাদ, কেইখসরু ইত্যাদি ব্যবহার করতেন। তারা খুব স্বাচ্ছন্দ্যে ফার্সি বলতেন ও লিখতেন। ইরান ও রোম অঞ্চলের সালজুকদের আদালতের কোনো রেকর্ড বা সনদ এখন পর্যন্ত তুর্কি ভাষায় আবিষ্কৃত হয়নি।
ষষ্ঠ হিজরির ইরানি কবি জালালউদ্দিন রুমি তার জন্মভূমি বাল্ক থেকে কুনিয়ায় চলে যান। কুনিয়া ছিল বর্তমানে তুরস্কে তথা রোমের সেলজুকদের রাজধানী। এখানে ফার্সি ভাষা ও ইরানি সংস্কৃতি ছিল বহুল প্রচলিত। এ শহরটির অবস্থান বাল্ক থেকে বহু দূরে হলেও সেখানকার পরিবেশ মৌলানা রুমির কাছে মোটেও অপরিচিত বা নতুন বলে মনে হয়নি। তাই ফার্সি ভাষা তথা মাতৃভাষায় দক্ষ রুমি এই ভাষাতেই কবিতা লিখেছেন, যাতে এ অঞ্চলের সবাই তার লেখা বুঝতে পারেন।
তুরস্কের ওসমানীয় শাসকরা ছিলেন ইরানি তুর্কি সালজুকদেরই একটি শাখার বংশধর। তাদের ওপর ফার্সির প্রভাব সাফাভি সম্রাটদের সমান বা তার চেয়েও বেশি ছিল। ওসমানী সুলতানরা ফার্সি সাহিত্য ও কবিতার গভীর অনুরাগী ছিলেন। তারা ইরানিদের মতোই মহাকবি হাফিজের কবিতাকে ভবিষ্যৎবাণীর মাধ্যম বা ফাল হিসেবে ব্যবহার করতেন, আর তাদের মনোবাসনা পূর্ণ হলে তারা হাফিজ সিরাজির কবরে উপহার পাঠাতেন। সর্বশেষ তুর্কি সুলতান আব্দুল হামিদ হাফিজের কবিতাকে ফাল হিসেবে ব্যবহার করেছেন। হাফিজের কবিতায় ইউসুফিয়া মসজিদে নামাজ পড়তে যেতে নিষেধ সূচক পংক্তি থাকায় তিনি ওই মসজিদে নিজে না গিয়ে তার ঘোড়ার গাড়ি পাঠিয়েছিলেন, আর পথেই ওই গাড়ি বিস্ফোরিত হয়। এরপর তিনি হাফিজ সিরাজির কবরে মূল্যবান কিছু উপহার পাঠিয়েছিলেন।
বিখ্যাত ইতিহাসবিদ আর্নল্ড টয়নবি মনে করতেন ইরানি সংস্কৃতি ও ফার্সি ভাষায় শতভাগ প্রভাবিত। তুর্কি ওসমানীয় সুলতান সেলিম যখন প্রায় অর্ধেক ইউরোপ জয় করেছিলেন, তখন ইরানি সভ্যতা ইউরোপের অর্ধেক অঞ্চলে ছড়িয়ে পড়ে। আর সুলতান সেলিম যখন মিশর ও কায়রো দখল করেন, তখন কার্যত ইরানি সভ্যতাই আরব সভ্যতাকে দখল করে বসে। কারণ কায়রোর পতন ছিল ক্রুসেডের যুদ্ধ চলাকালীন সময়ে, কনস্টান্টিনোপল পতনের মতোই গুরুত্বপূর্ণ। টয়নবির মতে ইরানের তুর্কি শাসক শাহ ইসমাইল সাফাভি ও তুরস্কের সুলতান সেলিম ওসমানি এ দুজনই ছিলেন অভিন্ন ইরানি সংস্কৃতির সন্তান। সুলতান সেলিম তুর্কি ভাষী হওয়া সত্ত্বেও ফার্সিতে কবিতা লিখতেন এবং তার দরবারেও ফার্সি ভাষা চালু ছিল।
তুর্কি ওসমানীয় সুলতান বায়েজিদ ইরানি জ্ঞানী গুণী এবং কবি ও আলেমদের খুব যত্ন নিতেন। এইসব ইরানি মনীষীদের মধ্যে কবি জামি, মাওলানা সাইফুদ্দিন আহমদ ও ইরানি ঐতিহাসিক মীর জামালউদ্দিন ছিলেন অন্যতম। বায়েজিদ তাদেরকে মাসিক অর্থ বা সম্মানী ও উপহার দিতেন। কনস্টান্টিনোপল জয়ের পর ওসমানী তুর্কি সুলতান ফার্সি কবি মোহাম্মদ খাকানের গজল আবৃত্তি করেছিলেন। ওসমানীয় দরবারের কবিরা ফার্সি ভাষী বড় বড় কবির অনুসারী ছিলেন, যেমন ওসমানী রাজপুত্র মাহমুদের রাজসভার কবি বেহেশতি ইরানি কবি নিজামীর পঞ্চকাব্য বা খামসার অনুসরণ করে একটি কবিতা লিখেছেন। ওসমানী তুর্কি সুলতান সুলাইমানের রাজসভার এক কবি ইরানের মহাকবি ফেরদৌসির কাব্যরীতির অনুসরণ করে গদ্য ও পদ্যের মিশ্রণে এই সুলতানের শাসনামলের ইতিহাস লিখেছেন। তুরস্কের ফার্সি ভাষী নাগরিকরাই ওসমানী শাসনামলে নতুন তুর্কি গদ্য ও পদ্যরীতি চালু করেন। তুর্কিরা কেবল তাদের চিন্তাভাবনা নয়, একই সঙ্গে এইসব ভাবনার শৈল্পিক প্রকাশ রীতিও ধার করেছেন ফার্সি সাহিত্য থেকে। চিন্তাভাবনা ও বিষয়বস্তু বাছাই করা ও তা নতুন রূপে তুলে ধরার ক্ষেত্রেও তাদের উপর ফার্সি সাহিত্যের প্রভাব ছিল বেশ গভীর।
তুর্কি ভাষায় সর্বপ্রথম যিনি কবিতা লিখেছেন তিনি হলেন মৌলানা রুমের পুত্র বাহউদ্দিন। তিনি ফার্সি ভাষায় একটি কাব্য লিখেছিলেন যার নাম ছিল রুবা নামে। মেসনেভি বা দ্বিপদী ছন্দে রচিত এই কাব্যে তিনি 156টি তুর্কি বয়াত যুক্ত করেন, আর এভাবেই তুর্কি কাব্য সাহিত্যের গোড়াপত্তন ঘটে। তুর্কি সাহিত্যের উপর খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে 100 বছর পর্যন্ত ইরানি কবি জামি ও আমির আলী শিরোয়ানির গভীর প্রভাব দেখা গেছে। ইরানি কবি স্পাহানি ও শওকত্ত তুর্কি কবিতার উপর বেশ প্রভাব রেখেছেন। তুর্কি ভাষায় প্রথমবারের মতো যারা কবিতা লেখা শুরু করেছিলেন তারা ফার্সিও জানতেন এবং ফার্সি ভাষায়ও কবিতা লিখতেন। Thank you.